সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হল জেন্ডার বায়াসড সেক্স সিলেকশন বা GBSS ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনার। আসন্ন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারণের ব্যাপারে যে সুবিধে সম্প্রতি পাওয়া যাচ্ছে মূলত চিকিৎসা শাস্ত্রে প্রযুক্তিগত উন্নয়নের কারণে, তার অপব্যবহারও হচ্ছে অনেক ক্ষেত্রে। বাছাই করার এই স্বাধীনতা প্রায়শই কন্যা সন্তানের বিপক্ষে যাচ্ছে। এ সম্পর্কে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যোগ দিয়েছেন ঢাকা থেকে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর হালিদা আক্তার। ডক্টর হালিদা আক্তার সুদীর্ঘ 30 বছর ধরে দেশে এবং বিদেশে বিশেষত স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞান নিয়ে কাজ করছেন, বাংলাদেশের পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও, এবং তিনি একজন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর হালিদা আক্তার, আপনাকে স্বাগতম। সম্প্রতি আপনি UNFPA বাংলাদেশের একটি সম্মেলনে যোগ দিয়েছেন। ওই সম্মেলনের প্রধান বিষয় ছিল জেন্ডার বায়াসড সেক্স সিলেকশন বা যাকে সংক্ষেপে GBSS বলা হচ্ছে। তো এই বিষয়টি কি আপনি একটু আমাদের বুঝিয়ে বলবেন?
এই বিষয়টা হচ্ছে যে সন্তান গর্ভে থাকতে মা বাবারা জানতে চান যে আমার সন্তান কি মেয়ে সন্তান না ছেলে সন্তান। এই জানাটার মধ্যে তেমন কোনো অপরাধ নেই, কিন্তু যেসব দেশগুলোতে গর্ভপাতের সেবা অ্যাভেইলেবল, সেবা দেয়া হয় বা আছে, সেখানে এই সেক্স সিলেকশনটা যখন শিশুকন্যা বা শিশু মেয়ে ভ্রূণের উপরে অ্যাবর্শন করা হয়, ওই বিষয়টা জানার পরে সেই মেয়ে ভ্রূণটাকে নষ্ট করা হয় বা অ্যাবর্শন করা হয়, তখনই কিন্তু এই ব্যাপারটা একটা গুরুতর ব্যাপার হয়ে যায়। আমার মতে সেক্স বায়াস, মানে জেন্ডার বায়াস সেক্স সিলেকশন, তার মানে কি হচ্ছে, এখানে যেটা মেয়ে ভ্রূণ তাকে অ্যাবর্শন করা হচ্ছে এবং ছেলে যেটা ভ্রূণ থাকছে তাকে সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে, যেটা হয় সিলেকশনটা হয়ে যায়। এবং আমরা দেখেছি যে অনেক এই এই সব কারণে এবং অনেকগুলো দেশে 80 থেকে আমরা এটা পরিলক্ষিত হচ্ছে এবং বিভিন্ন দেশে এটার ব্যবহার হচ্ছে, এবং এটাকে আমরা অনেক সময় বলি মিসিং উইমেন, কারণ এটা যখন বেশি দিন ধরে ব্যবহার করা হয় একটা দেশের জনমিত্রিক যে ব্যবস্থা আছে সেখানে এটাকে এফেক্ট করে, যেটাকে আমরা ডেমোগ্রাফিক এফেক্টটাকে বলে থাকি।
হ্যাঁ, তো বাংলাদেশে এই জেন্ডার বায়াস সেক্স সিলেকশন কতখানি প্রকট হচ্ছে বলে আপনি মনে করেন?
বাংলাদেশের একটু প্রেক্ষাপট দেয়া দরকার এই জন্য যে বাংলাদেশে মেনস্ট্রুয়াল রেগুলেশন বলে যে ব্যবস্থাটা 79 থেকে আছে, 79 থেকে আছে, তখন থেকে এটা বাংলাদেশে এটা অ্যাভেলেবল এবং এই ব্যবস্থাটা দেয়া হচ্ছে। এটাকে আমরা অ্যাবর্শন বলি না, কারণ অ্যাবর্শন আমাদের লিগাল নয়, কিন্তু মিনিস্ট্রাল রেগুলেশন সার্ভিসটা অ্যাভেলেবল আছে, বিকজ ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো সম্পূর্ণ ইফেক্টিভ নয়। সুতরাং কোনো কারণে যদি এটা ইনএফেক্টিভ হয় এবং তার জন্য তাকে মাসিক বন্ধ হয় এবং সেই মাসিকটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ব্যবস্থাটা তাকে দেওয়া হয় সরকারি পর্যায়ের মাধ্যমেই ট্রেন্ড ব্যক্তির হাতে, ডাক্তার এবং প্যারামেডিক FWP এদের ট্রেন্ড ব্যক্তির মাধ্যমে এই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে, এবং সেই কারণেই একটা কারো কারো সন্দেহ হচ্ছে যে আমাদের যে আর্থসামাজিক ব্যাপার তাতে ছেলেদের সান প্রেফারেন্স বা ছেলেদের প্রতি যে পক্ষপাতিত্ব এবং ছেলেকে প্রেফার করা হচ্ছে সেখানে, এবং MR যেহেতু অ্যাভেলেবল, এখানে কোনো ধরনের সেক্স জেন্ডার বায়াস সেক্স সিলেকশন আছে কিনা সেটা পরীক্ষা করার একটা ইস্যু এসছে, এবং সেই অনুপাতে একটা গবেষণাও করা হয়েছে এবং সেটার ডিসেমিনেশন সেমিনারে আমি উপস্থিত ছিলাম, আমি ওই টেকনিক্যাল কমিটিরও একজন মেম্বার হিসাবেও ওখানে ছিলাম। সুতরাং বাংলাদেশের জন্য এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যদি এখনই আমাকে উত্তর দিতে বলেন, এবং প্রারম্ভেই আমরা শ্রোতাদের বলতে চাই যে এই গবেষণার থেকে যেটা পাওয়া গেছে সেটা হলো যে সান প্রেফারেন্স আমরা দেখছি, যেমন যে মাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তার 28% বলছে যে আমি ছেলে পছন্দ করি, 12% বলছে যে আমি মেয়ে পছন্দ করি, কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে 60% বলছে যে আমার কোনো চয়েস নেই, যেটা হবে বা যেটা আমরা যেহেতু ধর্ম ভীরু একটুখানি, আল্লাহ যেটা দিবেন সেটাই আমার জন্য ঠিক আছে, নো চয়েস। তো এই বাংলাদেশের এই ক্ষেত্রে এই এটা একটা ভালো দিক, এবং এই সমীক্ষা কিন্তু তেমন কিছু খুঁজে পায়নি যে সান প্রেফারেন্সটা কোনোভাবে এমআর সার্ভিসের সঙ্গে সংযোজিত, এই এই রিলেশনশিপটা কিন্তু পাওয়া যায়নি। এটা আমরা বলছি যে এটা আনরিলেটেড টু জিবিএসএস বা জেন্ডার বায়াস সেক্স সিলেকশন, যদি এক কথায় আপনি আমাকে উত্তর দিতে বলেন।
আচ্ছা, গর্ভজাত সন্তান ছেলে নাকি মেয়ে সেটা জানাটা তো কোনো অপরাধ নয় আপনি বললেন, এবং এখন প্রযুক্তিগত কারণে সেটা জানা খুব সহজ হয়ে গেছে, কিন্তু বাছাই করার স্বাধীনতাকে সাধারণত কিভাবে বাংলাদেশে অপব্যবহার করা হয়? আপনি একটি তথ্য দিয়েছেন যে 28% এবং 12% বিষয়টি, কিন্তু তাতে কি এরকম আশঙ্কা আছে যে আগামী দিনগুলোতে এই এই যে স্ট্যাটিস্টিক্স আপনি বললেন তাতে পরিবর্তন আসতে পারে, এবং সত্যি সত্যি যেমন ভারতে এটি একটু সাধারণ ব্যাপার যে মেয়েদের কন্যা ভ্রূণ হত্যা করা হচ্ছে, ওই পর্যায়ে ওই পর্যায়ে যাবার কি আশঙ্কা আছে বাংলাদেশে?
আশঙ্কা একেবারে নাই বলা যাবে না, কেন প্রযুক্তি যেহেতু অ্যাভেলেবল আছে, এবং যদি ওরকম আমরা কিন্তু পাশাপাশি অনেক সরকারের এবং বেসরকারি পর্যায়ে আমরা শিশুকন্যার যে মূল্য, শিশুকন্যার যে ইকুইটি মানে পুরুষ এবং শিশুকন্যার প্রোগ্রামগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, সুতরাং আমরা সেদিক দিয়ে একেবারে পিছিয়ে নাই যে অনেক যৌতুক দিয়ে একটা মেয়েকে বিয়ে দিতে হবে বা মেয়েদের মূল্য খুব কম। আমাদের সরকারি পর্যায়ে এবং আমাদের প্রাইম মিনিস্টার উনিও নারী পুরুষ সমতা এটার উপরেও অনেক বেশি জোর দিয়েছেন, এবং আমার সামনে একটা বই রয়ে গেছে যেখানে এই ব্যাপারে অনেক ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের যে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার্স থেকে এটা করা হচ্ছে। সুতরাং অ্যাক্টিভিটিগুলো আমাদের চলছে, কিন্তু আমার কাছে আমি যদিও এমন একজন মানুষ যে প্রথম বাংলাদেশে এমআর শিখে এবং এমআর সম্বন্ধে ট্রেনিং দিয়েছি অনেক অনেক দিন ধরে অনেক লার্জ স্কেলে, সুতরাং আমি আমি দেখেছি যে এমআর ব্যবস্থাটা আমাদের দেশের জন্য মাতৃমৃত্যু কমিয়ে আনার একটা বড় প্রযুক্তি হিসাবে আজকে প্রমাণিত। এবং এই যে আনওয়ান্টেড প্রেগনেন্সি এবং হাই রিস্ক প্রেগনেন্সি, আমাদের দেশে কিন্তু বাল্য বিবাহ খুব কমন, ইউনিভার্সাল অলমোস্ট, তো বাল্য বয়সে যে গর্ভ হচ্ছে সেই গর্ভগুলো অধিক ঝুঁকিপূর্ণ গর্ভ এবং মাতৃমৃত্যু এবং নবজাতকের মৃত্যুর একটা প্রধান কারণ। সুতরাং যদি এমআর সার্ভিস তার কাছে অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু এই মৃত্যুগুলোকে আমরা রোধ করতে পেরেছি, এবং আপনি দেখবেন যে 2001-10 মধ্যে 40% মাতৃমৃত্যু আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। এবং আমি বলবো যে এই এমআর সার্ভিস এবং ফ্যামিলি প্ল্যানিং ব্যবহার এই মাতৃমৃত্যু কমিয়ে আনার একটা বড় কারণ।
হ্যাঁ, কিন্তু এই এমআর সার্ভিস এই এই এমআর সার্ভিসের তো অপব্যবহার হতে পারে, এই যে আপনি বলছেন যে আসন্ন সন্তানের লিঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে
হতে পারে, আমি বলবো না যে হতে পারে না, যেহেতু প্রযুক্তি আছে, যেহেতু মানুষ যদি চায় যে না আমি এটা জেনে আমি একটা ব্যবস্থা করব, কিন্তু এই সমীক্ষাটা এরকম কোনো রিলেশনশিপ খুব একটা স্ট্রং কোনো রিলেশনশিপ পাইনি যে আমি আমি সেক্স জানার পরে আমি গিয়ে অ্যাবর্শন করেছি, ওই কারণে অ্যাবর্শন করেছি বা ওই কারণে আমি এমআর করেছি, এই রিলেশনশিপটা এই স্টাডিটা খুঁজে পাইনি। আমি সামারি যেটা পড়ছি এবং যেটা প্রেস রিলিজও হয়েছে তার মধ্যে বলছে যে হাউএভার ইট ইজ আনরিলেটেড, কেন দুটো একেবারে আলাদা আলাদা ভাবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক কিন্তু পাওয়া যায়নি। তার মানে নয় যে আমরা এই ব্যাপারে একেবারে চোখ বন্ধ করে থাকবো, আমার মনে হয় যে আমাদের অ্যাওয়ারনেস করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং এই জিনিসটা যেন ওই পর্যায়ে না যায় যে একেবারে জেন্ডার বায়াস সেক্স সিলেকশন করে তারপরে এমআর বা অ্যাবর্শন করানো হচ্ছে, ওই ওই অবস্থা পর্যন্ত যেতে দেওয়া উচিত হবে না, এবং এই ব্যাপারে সচেতনতা আমাদের অনেক বেশি আনতে হবে।
পরিশেষে খুব ছোট্ট করে ডক্টর হালি ডাক্তার আপনার কাছে জানবো যে সমস্যা যদি থাকেও এই জাতীয়, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসবার কি উপায় হতে পারে?
একটা যেটা মূল জিনিস সেটা হলো একেবারে গোড়ার ব্যাপার হলো সেটা হলো নারীর যে এডুকেশন, এই জিনিসটা বাড়াতে হবে, নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে, তাকে শিক্ষা দীক্ষা দিয়ে সে যে সমাজের একজন একজন বিশিষ্ট একটা অংশ এবং দেশের ডেভেলপমেন্টে সে সমানভাবে পুরুষের পাশাপাশি সমান অংশ দায়িত্ব তার আছে এবং সে সমানভাবে কন্ট্রিবিউট করতে পারবে, এই জিনিসটাকে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। যখন নারী আর পুরুষের সমতাটা আমরা আনতে পারবো সামাজিকভাবে, তখনই কিন্তু নারীকে আমরা পিছনে ফেলবো না বা নারীকে আমরা হারিয়ে যেতে দেবো না। এই এই সমতাটা নিয়ে আসাটা এই একটা বড় পদক্ষেপ হবে, এই ধরনের ঘটনা আর ঘটবে না
নিশ্চয়ই। ডক্টর হালিদা আক্তার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমরা শ্রোতাদেরও জানিয়ে রাখি যে আমরা এই রেডিও অধিবেশন শেষ হওয়ার পরে সরাসরি ফেসবুক লাইভ করব ডক্টর হালিদা আক্তারের সঙ্গে। আপনাকে অজস্র ধন্যবাদ।
আমারও অনেক ধন্যবাদ আপনাকে।